را شوق نبی کے معنی مصطفیٰ شوق نبی شیر منی مصطفیٰ شوق نبی شیر منی
الحمد للہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پیو پی اسلامی بہر ابو مدنی سینے درشک سروتا اشن امرو محبت شاتے درود شریف پاٹ کری الصلاة والسلام علیک یا رسول اللہ وعلا علیک و اصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلا علیک و اصحابک یا نور اللہ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়ারা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযবি দামাত বরকাতুহুল আলিয়া তার একটি লিখিত রিসালা জিয়ায়ে দরুদ সালাম, যে রিসালার মধ্যে তিনি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দশ বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর একশোটি রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আরো বলা হচ্ছে তার একশোটি গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন, আরো বলা হচ্ছে তার একশোটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তো আসন্ন মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আপনারা যারা দর্শকবৃন্দ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। তো আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন নবীগণ আলাইহিমুসসালাম ইনাদের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হয় এবং তাদের জীবনী থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় জানার এবং আমল করারও সৌভাগ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা গত অনুষ্ঠানের মধ্যেও হযরত মূসা আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনার জীবনী সম্পর্কে শ্রবণ করেছিলাম। তো ঠিক আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমরা হযরত মূসা আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি তো তার ইসরায়েলি বংশধর নিয়ে তিনি মিশর ত্যাগ, হযরত মূসা আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মিশর ত্যাগ এর ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে, যেমন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, সে ব্যাপারে তিনি আল্লাহ তাআলার দরবারে কি দোয়া করেছিলেন, যেমন কিতাবের মধ্যে রয়েছে, হে আল্লাহ, যে কোনো উপায়ে আপনি কিপ্তিদের হাত থেকে বনি ইসরায়েলকে রক্ষা করুন, যাতে তারা নির্ভয়ে স্বাধীনভাবে আপনার ইবাদত করতে পারে। তো আল্লাহ তাআলা এর দরবারে দোয়া কবুল করলেন আর নির্দেশ দিলেন, হে মূসা, আপনি বনি ইসরায়েলকে নিয়ে রাত্রেই যাত্রা শুরু করুন, ফেরাউনরা যদি আপনার পিছু নেয় তবে তাকে ধ্বংস করে দেওয়া হবে। তখন তিনি গোপনে ইসরায়েলদেরকে কবর দিলেন এবং তারা একত্রিত হতে শুরু করলো। ফেরাউন জিজ্ঞাসা করলো তাদের কাছ থেকে, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা এভাবে যে কোনো সবাই একসাথে আসা যাওয়া করছে, এর কারণটা কি? যে ইসরায়েলিরা উত্তরে বলল, আমাদের মোহরমের উৎসবের দিন খুব সন্নিকটে রয়েছে, এই দিন হযরত আদম আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছিলেন, এটি আমরা সকলের ঈদের দিন, আমরা চাই যে এই সময়টা এই দিনটা শহরের বাইরে গিয়ে আল্লাহর ইবাদত করব এবং সেখানে ঈদ উদযাপন করব। তো ফেরাউন শান্ত হয়ে তাদেরকে আর বাধা দান করলেন না। উৎসব পালনার্থে ইসরায়েলিরা কিপ্তিদের থেকে মূল্যবান গয়না ও উন্নত পোশাক দার নিয়ে শহরের বাইরে গিয়ে তাঁবু স্থাপন করল মহরমের নয় তারিখ বৃহস্পতিবারে। তো এই সময় হযরত মূসা আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স হয়েছিল 80 বৎসর আর হযরত হারুন আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স হয়েছিল 83 বৎসর। পরের দিন সকাল হওয়ার পূর্বেই তারা সমস্ত মালপত্র নিয়ে মিশর ত্যাগের উদ্দেশ্যে রওনা হন। বনি ইসরায়েলের সংখ্যা ছিল তখন প্রায় 6,70,000। এই সত্যের পথে যাত্রা মুসলিম কাফেলা কিছু দূর যাওয়ার পর তারা পথ ভুলে গেল, মানে এখন তারা যখন কিছু দূর গেল, এই 6,70,000 বনী ইসরায়েলরা, তারা যাওয়ার পরে তারা এখন কোন দিকে যাবে পথটা ভুলে বসলো। তো মিশর ত্যাগকারী কাফেলা আল্লাহর ইচ্ছায় রাস্তা ভুলে গেলে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বয়স্ক লোকদের, অর্থাৎ ওই কাফেলার মধ্যে যারা বয়স্ক লোক ছিল, তাদেরকে বললেন, তোমরা অভিজ্ঞ লোক, এই পথ তোমাদের অনেক দিনের পরিচিত, তবুও তোমরা পথের সন্ধান খুঁজে পাচ্ছ না কেন? তারা আরজ করল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন যে যখন আমার জাতি বনী ইসরায়েল মিশর থেকে এই জনপদ দিয়ে যাবে, তখন আমার তাবুত কবর থেকে বের করে যেন সঙ্গে নিয়ে যায়, আর আমার পূর্ববর্তী বুজুর্গদের কবরস্থানে আমাকে দাফন করে। তো আমরা সেই ওসিয়তটা পূর্ণ করিনি, অর্থাৎ বয়স্ক লোকেরা এই কথাটা বলছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর সম্পর্কিত। তো বয়স্ক লোকেরা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, হয়তোবা এই কারণেই আমরা পথ ভুলে গিয়েছি। এরপর কিতাবের মধ্যে রয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জানতে চাইলেন তার কবরটা কোথায়। তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি ঘোষণা দিলেন পুরো কাফেলার মানুষদের কাছে যে কাফেলার মধ্যে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর সম্পর্কে জ্ঞাত, সে যেন তা আমাকে সংবাদ দেয়। এক বৃদ্ধা মহিলা বলল, আমি জানি, তবে যদি আপনি ওয়াদা করেন যে আমি যা চাইব তাই পাব, তবে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর, যেটাকে তারা তাবুত বলেছিল, ওই তাবুতটা কোথায় আছে আমি বলবো, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি চিন্তিত হয়ে গেলেন এবং আল্লাহর পক্ষ থেকে একটা ওহী আসলো। ওহীর মধ্যে লিখাটা এরকম ছিল, অর্থাৎ সেই ওহীর মধ্যে বলা হয়েছিল, হে মূসা, আপনি ওয়াদা করুন, বিদ্যা যা চাইবে তা তাকে দিন। তিনি বিদ্যার সাথে, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই ওহী যখন জানতে পারলেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যেন বিদ্যার ওয়াদাটা কবুল করা হয়, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বিদ্যার ওয়াদা কবুল করলেন। তো বিদ্যা বলল, আমি চাই যে জান্নাতে আমি আপনার সাথে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বিদ্যার ওয়াদা কবুল করলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে বিদ্যা আমরা শ্রবণ করলাম, বিদ্যা একটা শর্ত দিয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আপনি যদি আমার এই শর্তটা পূরণ করেন তাহলে আমি আপনাকে বলবো যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরটি কোথায়। এবং যে শর্তটা বলেছিল সেটা ছিল, এই যে বিদ্যা শর্ত বলেছিল যে যেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সাথে জান্নাতে তার থাকা, এই যে সৌভাগ্য। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বিদ্যা, তাকে যখন সুযোগ দেওয়া হলো যে তুমি মানে শর্ত যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে চাওয়ার, যে দোয়া করা একটা জিনিস, যে আল্লাহ তাআলার দরবার থেকে যেটা চাইবে সেটাই কবুল করা হবে, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম শর্তের মধ্যে বলে দিয়েছিল যে তুমি কি চাও, তখন এই বিদ্যা চেয়েছিল জান্নাত এবং জান্নাতে আখিরাতের সুখের কথা চিন্তা করেছিল। কিন্তু আজ যদি আমাদেরকে সাধারণত বলা হয় যে তুমি কি চাও তোমাকে সব কিছু দিব, তুমি কি চাও তুমি চাও যা চাওয়ার চেয়ে নাও, কিন্তু হয়তো বা আমরা এমন কিছু চাইবো, দুনিয়াতে আমাকে দ্বন্দ্বলত দাও, দুনিয়াতে আমার এটাই ইচ্ছা, আমাকে এটা দেন, আমার দুনিয়াতে আমি চাই দুনিয়াতে যে আমার কোনো কষ্টই না হোক, মানে দুনিয়াতে আমার যেন কোনো সুখ আর সুখই থাকুক। হয়তোবা আমি এটা বোঝাতে চাচ্ছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আজ আমাদেরকে এরকম বলা হয় যে তুমি কি চাও তোমাকে সব কিছু দেওয়া হবে, তখন আমরা সত্যিকার অর্থে কি এরকম আখিরাতের সুখের কথাকে চিন্তা করি? আখিরাতের সুখের দোয়া কি আমরা করে থাকি? আমাদের ইমানের ফিকির কি আমরা করে থাকি যে আমার ইমান সালামতি আমি কবরে যাব, আমার ইমান সালামতি যেন আমার আখিরাতটা যেন সুন্দর হয়। হয়তো বা যদি এরকম আমাদের বলা হয় আমরা চিন্তাই করবো এটাই, আমাদের আশাও হয়তো বা এটাই আসবে যে যেন আমার দুনিয়াতে সুখ আর সুখই হোক। কিতাবের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি কিছুক্ষণ সময় আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করলো, এই কিছুক্ষণ সময় আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করা 60 বছরের ইবাদত করার চেয়েও উত্তম বলা হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই বিদ্যা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে বলছিলেন যে কবরটি কোথায়, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরটি কোথায়, সে সম্পর্কে ওই বিদ্যাটি উত্তরে বলেছিল, ইউসুফ আল নবিনা আলিহি সালাতু ওয়াসালামের কবর শরীফ নীল নদে ডুবে গিয়েছে। যদি নদীর অমুক স্থান থেকে পানি সরিয়ে মাটি খনন করা হয়, তবে ওইখান থেকে ইউসুফ আল নবিনা আলিহি সালাতু ওয়াসালামের সিন্ধু বের করা সম্ভব হবে। বিদ্যার কথা মতো মূসা আল নবিনা আলিহি সালাতু ওয়াসালাম বনী ইসরায়েলকে নিয়ে ওই স্থান থেকে সিন্ধু বের করলেন। সুবহানাল্লাহ, এটি ছিল মর্মর পাথরের তৈরি সিন্ধু, যার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস আলিহি সালাতু ওয়াসালামের লাশ মুবারক পুরাটাই রক্ষিত ছিল। ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা অবাকের বিষয়, একটা মনোমুগ্ধকর দৃশ্য তখন, যে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের তার সিন্ধুকে বরা তার শরীর মুবারক যখন খুললো, কত বছর আগে এই শরীর মুবারকটি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের নদীর ভিতরে মাটির মধ্যে কত বছরকে বছর ধরে ছিল, এবং যখন খুললো তখন পুরো শরীরটাই রক্ষিত ছিল। তো কিতাবের মধ্যে রয়েছে না, যারা আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার নবী, তাদের শরীর মুবারক হয়তো বা তারা দুনিয়া থেকে জাহিরে বা বিদায় নেন, কিন্তু তারা কবরের মধ্যেও তাদের শরীর রক্ষিত থেকে যায়। এবং যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, হয়তো বা কিতাবের মধ্যে এটাও রয়েছে যে তাদের শরীর মুবারককেও ময়লাও স্পর্শ করে না। যেমন দুনিয়াতে আমরা আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইনার সম্পর্কে শ্রবণ করেছি যে পালু মুবারকও আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীরের সাথে লেগে চুমু খাওয়ার জন্য তারা অনেক মানে প্রতিযোগিতা লাগিয়ে দিত, যে নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীরের সাথে লাগার সৌভাগ্য। ঠিক সেরকম শুধু নবীদের মর্যাদা তো অনেক উপরে, কিতাবের মধ্যে রয়েছে নবীদের গোলামের মর্যাদাও অনেক বেশি। দর্শক শ্রোতা, যারা মুহাম্মদকে গোলাম হয়ে যায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এনার গোলাম হয়ে যায়, দুনিয়ার কোনো আজাব কেন জাহান্নামের আজাব তাদের ছোঁয়া লাগাতে পারে না? তারা হয়তো, যেমন আমরা অনেক সময় মাদানী চ্যানেলের বাংলার মাদানী চ্যানেল নিউজের মধ্যে হয়তো আমরা দেখতে পেয়েছি যে কোন এক আশিক রসুল, কোন এক ইসলামী ভাই, তার ইন্তেকাল হয়েছে অনেক বছর আগে, কিন্তু যখন কোনো একটা কারণে তার কবর শরীফ ভেঙে গিয়েছিল, তখন দেখতে পেল সে কবরের সে কাফন, যখন তাকে কাফন দেওয়া হয়েছিল যেরকম ছিল, এই কত কয়েক বছর পর যখন তার কবর খোলা হলো, ঠিক সেরকম তার কাফন রয়ে গিয়েছে। তো যে সকল সৌভাগ্যবানরা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলের মধ্যে জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের মধ্যে জীবন অতিবাহিত করে, তখন তারা কবরের সাথে সাথে আর ওই কবরের মাটি আর মাটি থাকে না, ওটা জান্নাতে পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গোলাম হওয়ার সে সৌভাগ্য নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম এর কবর শরীফ লাশ মুবারক রক্ষিত সিন্ধু কাফেলার সম্মুখে যখন রাখলো, এর বরকতে তাদের পথের সন্ধান মিলে গেল, এবং আল্লাহর অশেষ মেহরবানিতে অল্প সময়ে তারা অনেক বহু দূর পথ অতিক্রম করে ফেললেন। মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার দুটি পথ ছিল, একটি স্থলপথ আর একটি জলপথ। স্থলপথ যদিও সহজ ও কাছের, কিন্তু আল্লাহ এর ইচ্ছায় মূসা আলাইহিস আলিহি সালাতু ওয়াসালাম জলপথ অবলম্বন করলেন, আর এই জলপথ হল বাহরে কুলজুম তথা লোহিত সাগর, যেটা আমরা লোহিত সাগর নামে জানা রয়েছে আমাদের। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম কাফেলা নিয়ে কুলজুম নদীর তীরে মুহররমের 10 তারিখ সকালবেলা মঞ্জিল করলেন। ওদিকে ফেরাউনের দলগুলো, অর্থাৎ ফেরাউনের যারা গুপ্তচররা ছিল, তারা সকালে তাকে সংবাদ দিল যে ইসরায়েলিরা গতকাল যেখানে সমাবেশ করেছিল সেখান থেকে রাতে চলে গিয়েছে। এই সংবাদ শুনে এখন ফেরাউন, সে তো পুরো রাগান্বিত হয়ে গেল, এবং সে রাগান্বিত হয়ে তৎক্ষণাৎ আদেশ দিল যে উন্নত ও দ্রুতগামী ঘোড়া এবং শ্রেষ্ঠ আরোহীদের নিয়ে বিশাল বাহিনী প্রস্তুত করো। বিশাল বাহিনী প্রস্তুত করে ইসরায়েলিদের তারা যেই পথে গিয়েছে তাদের সে পথে তোমরাও অনুসন্ধান করো। তখন আদেশ মতে এমন এক বিশাল বাহিনী পিছু নিল যাদের কেবল সম্মুখ ভাগে ছিল 70,000 ঘোড়া সওয়ার তথা আরোহী যোদ্ধা। তাফসীরে রুহুল বয়ানের মতে 70,00,000 ঘোড়া সওয়ার ছিল। তাফসীরে আজিজির মত অনুযায়ী এই সৈন্য বাহিনীর মধ্যে 1,00,000 তীরন্দাজ, 1,00,000 নিজেবাজ এবং 1,00,000 গুরুজ বাজ ছিল, সাথে ফেরাউনও ছিল। তারা অতি দ্রুত ইসরায়েলিদের অবস্থান স্থলে পৌঁছে গেল। ইসরায়েলিরা পেছন দিকে ফেরাউন বাহিনীকে দেখে ভীত হয়ে পড়ল আর বলল, হে মূসা, এখন আমাদের কি হবে? আমাদের পিছনে তো ফেরাউনের দল এসে গিয়েছে। এবং তারা আরো বলতে লাগলো, মিশরে কি কবরস্থানের অভাব ছিল? আমাদের মারার জন্য এই অনাবাদী স্থানে নিয়ে এসেছো? আমরা তোমাকে বলেছিলাম, আমাদেরকে মিশর থেকে বের করো না, আমরা ফেরাউনিদের গোলামি করব। এই জঙ্গলে মরার চেয়ে মিশরে কিপ্তিদের গোলামি করাই মঙ্গল ছিল। তো পূর্বে বলা হয়েছে বনি ইসরায়েলিরা অস্থির প্রকৃতির লোক ছিল, দৈর্ঘ্য সহ বলতে তাদের তেমন মোটে ছিল না। তো তাদের অবস্থা পর্যবেক্ষণ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের সান্ত্বনা ও সাহস দেয়ার চেষ্টা করেন। তিনি বললেন, তোমরা নৈরাশ হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর ওয়াদা সত্য, তিনি তোমাদেরকে অবশ্যই মুক্তি দেবেন এবং তোমরাই সফল হবে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আর সাথে সাথে ওহী আসলো, হে মূসা, আপনি নদীতে আপনার লাঠি দ্বারা আঘাত করুন, এতে নদী ফেটে দু বাঁক হয়ে আপনাকে রাস্তা করে দেবে। তখন তিনি ওই কুলজুম নদীতে, যেটাকে আমরা লোহিত সাগর বলে জানি, ওই কুলজুম নদীতে সিও লাঠি দ্বারা আঘাত করা মাত্র নদীর পানি ফেটে দু বাঁক হয়ে পাহাড়ের মতো জমে স্থির হয়ে ১২টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, প্রচন্ড বাতাসে রাস্তা শুকিয়ে গেল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার ইসরায়েলি যারা সম্প্রদায়ের লোক ছিল তাদেরকে নির্দেশ দিলেন। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নির্দেশে ইসরায়েলি ১২ সম্প্রদায় ১২টি রাস্তা ধরে নেমে যাত্রা শুরু করল। প্রথমে হযরত ইউশা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নিজের ঘোড়া নিয়ে অবতরণ করলেন, অর্থাৎ ওই নদীর যখন ১২টি রাস্তা হয়ে গেল ওই নদীর মধ্যে, তখন প্রথম নদীর মধ্যে পা রাখলেন হযরত ইউশা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নিজের ঘোড়া নিয়ে। অতঃপর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসরায়েলিদের নিয়ে অবতরণ করেন এবং সর্বশেষ ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসরায়েলিরা নদী পথে কিছু দূর যাওয়ার পর এক পথের পথিকরা বলতে লাগলো, হে মূসা, আমরা তো নিরাপদে পার হয়ে যাচ্ছি, তবে আমাদের অন্য পথের পথিকদের কি অবস্থা আমরা জানি না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পানির দেয়ালে লাঠি দ্বারা, তার হাতে যে লাঠি ছিল ওই লাঠি দ্বারা আঘাত করলেন। লাঠি দ্বারা আঘাত করলে পানির দেয়াল জালি বা আয়নার মতো হয়ে গেল, যার কারণে তারা এক পথের পথিক অপর পথের পথিকদের দেখতে লাগলো। আর কথা বলতে বলতে কুলজুম নদী, ওই লোহিত নদীটা তারা পুরাটাই পার হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার সম্প্রদায়ের লোকেরা তো এভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজার উসিলায় নদী পার হয়ে গেল। তাদের সওয়ারদের গায়ে পানি পর্যন্ত লাগেনি, তারা নদী পার হয়ে গিয়েছে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজার কারণে। এমন পথ বানিয়ে দিয়েছে নদীর মধ্যে তাদের, এমন কি যে গোড়া ছিল গোড়ার পায়ের মধ্যে পর্যন্ত বিন্দু পরিমাণও পানিও লাগেনি। তাদেরকে ধরে নিতে ইত্য বছরে ফেরাউন বাহিনী নদীর তীরে পৌঁছে গেল। অর্থাৎ বনি ইসরায়েলদের লোকেরদেরকে ধরার জন্য এই যে ফেরাউন বাহিনী, তারা নদীর তীরে এসে পৌঁছে গেল। ফেরাউন দেখলো যে নদীতে রাস্তা এবং পানি স্থানে দেওয়ালের ন্যায় দণ্ডায়মান রয়েছে। তা দেখে ফেরাউন সে অনেক ভয় পেয়ে গেল, সে এখন হতভম্ব হয়ে পড়ল যে নদীর মধ্যে রাস্তা, এটা কিভাবে সম্ভব? তো ফেরাউন এখন সৈন্যদেরকে বললেন, আমার আগমনে নদীতে রাস্তা হলো না হুজুরুল্লাহ। এক তো কিছুক্ষণ আগে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মুজিজার কারণে রাস্তা হয়ে গিয়েছে নদীর মধ্যে, এখন সেই সময় ফেরাউন এসে গেল, সে কিন্তু মনে মনে হতভম্ব হয়ে পড়ল এবং ভয় পেল। কিন্তু তার সৈন্যদের কাছে তাকে নিজেকে বড় করার জন্য সে এখন এসে মিথ্যা বলল যে দেখো, আমি আসার কারণে নদীতে রাস্তা হয়ে গিয়েছে। তো এই ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে, যাতে পলায়নকারী গোলামদেরকে জীবিত বন্দী করতে পারে। ফেরাউন বলেছিল যে নদীতে রাস্তা হয়ে গিয়েছে এই কারণে, যাতে পলায়নকারী গোলামদেরকে জীবিত বন্দী করতে পারি। যদি এই ইসরায়েলি নদীতে ডুবে মরে যেত, তাহলে আমরা গোলাম কোথায় পেতাম? এই উসিলাটা দিয়ে অর্থাৎ ফেরাউন তার সম্প্রদায়ের কাছে মিথ্যা বলেছিল। তবে বিচক্ষণ উজির হামান এসে ফেরাউনের কানে কানে বলল, নদীতে পা রাখবেন না, অন্যথায় খোদাই কৌশল বুঝতে পারবেন। দ্রুত নৌকা কিস্তির ব্যবস্থা করে নদী পার হওয়ার ব্যবস্থা করুন। হামানের কথা শুনে ফেরাউন গোড়া থামিয়ে নিল। এ সময় হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে একটি গড়ির উপর আরোহী হয়ে ফেরাউনের গোড়ার সামনে দিয়ে নদীতে নেমে পড়লেন। ফেরাউনের গোড়া গড়ির গন্ধ পেয়ে ফেরাউনের শত বাধা সত্ত্বেও নদীতে নেমে পড়ল। আর সৈন্যরা যখন দেখলো যে ফেরাউন নদীতে নেমে পড়েছে, তখন তারাও সম্মিলিতভাবে নদীতে নেমে পড়ল। এখানে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, যে বনি ইসরায়েলের সামেরি নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল, সে দেখলো যে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের গড়ির পা বালুচরের যেখানে পড়ছে, সেখানেই সবুজ গাছ উৎপন্ন হচ্ছে। সে বুঝলো যে এই কদমের নিচের মাটির মধ্যে জীবন দানের ক্ষমতা রয়েছে, তাই সে কিছু মাটি নিয়ে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিল। এবং ওই মাটি দিয়ে এই ব্যক্তি সে কি করেছিল, ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। তো এভাবে যখন সকল ফেরাউনি সৈন্য নদীর মধ্যখানে এসে পৌঁছল, তখন নদীর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হলো যেন পানি মিলে যায়। সাথে সাথে দাঁড়িয়ে থাকা কিছুক্ষণ আগে যে পানি দেওয়ালের ন্যায় ছিল, সেই পানি ওই নদীর মধ্যে রাস্তাগুলা পূরণ করে, অর্থাৎ ওই নদীর পানি মিলে গেল। ফলে ফেরাউন সহ সবাই, সকল সৈন্যবাহিনী, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সকলেই ওই জায়গার ওই নদীর মধ্যে ডুবে মরল। ফেরাউন যখন ডুবতে লাগলো আর মরণ নিশ্চিত বুঝতে পারল, তখন সে চিৎকার করে বলে উঠল, আমি একক আল্লাহর উপর ঈমান আনছি, যার উপর বনি ইসরাইল ঈমান এনেছিল। কিন্তু তখন তার ঈমান ও তওবা কবুলের সময় অতিক্রম হয়ে গিয়েছিল, ফলে তা প্রত্যাখ্যান হয়েছিল। বরং উত্তরে বলা হয়েছিল, আজকে আমি তোমার শরীরকে সুরক্ষিত রেখে নিদর্শন বানিয়ে রাখব ওদের জন্য যারা তোমার পরবর্তীতে আসবে। আর এই ধ্বংসের ঘটনা ইসরায়েলিরা নদীর অপর পাড় থেকে সচক্ষে অবলোকন করেছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে একটা বিষয় যে আপনারা দেখতে পেলেন এবং শ্রবণ করলেন, যে মূসা আলাইহিস সালাম এনার সামনে, অর্থাৎ এনার সকল সম্প্রদায়ের সামনে ফেরাউনের যে ধ্বংস, সে সম্পর্কে কিতাবের মধ্যে রয়েছে, ওই দিনটি ছিল মোহরমের 10 তারিখ শুক্রবারের দুপুরের সময়। ওই দিন মূসা আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। বনি ইসরায়েল ফেরাউনের ধ্বংসের ঘটনা নিজ চোখে দেখার পরও বিশ্বাস করতে পারছিলেন না, কারণ এমন শক্তিধর বাদশা এভাবে ধ্বংস হওয়া তাদের নিকট অবিশ্বাস্য ছিল। তাই ফেরাউনের এবং আরো কতিপয় লোকের লাশকে নদী প্রকাশ করে দিল। তাদের লাশ দেখে ইসরায়েলিরা নিশ্চিত হলো যে আসলেই ফেরাউন ধ্বংস হয়েছে। ফেরাউন যেমনি ইসরায়েলিদের পুরুষদের হত্যা করত আর নারীদের জীবিত রাখত, তেমনি আল্লাহ তাআলাও ফেরাউনি পুরুষদেরকে নদীতে নিমজ্জিত করেছেন, কিন্তু তাদের বাড়ি ঘর বাগ বাগিচা এবং তাদের নারী শিশুরা নিরাপদ ছিল মিশরে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শ্রবণ করলেন তো আজকের অনুষ্ঠানের মধ্যে, এবং আগেও অনুষ্ঠানের মধ্যে আমরা হযরত মূসা আলাইহিস সালাম ইনার যুগের ফেরাউন সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম, যে সেই ফেরাউন সে কত ভাবে কি রকম ভাবে মানুষের উপর নির্যাতন করত, এবং সে কত বড় একজন বাদশাহ ছিল, এত দুনিয়ার মধ্যে বাদশাহী করার পরেও আল্লাহ তাআলা নারাজিমূলক কাজ করেছে বিদায়, মূসা আলাইহিস সালাম আলাইহিস সালামের দাওয়াত কবুল করে না বিদায়, অর্থাৎ এক কথায় আল্লাহ তাআলার অবাধ্য ছিল বিধায় আল্লাহ তাআলা তাকে কিভাবে ধ্বংস করলেন। শুধু তাই নয়, তার সম্প্রদায়েরও লক্ষ লক্ষ মানুষকে নদীতে নিমজ্জিত করে দিলেন। এবং যে এত বড় একজন বাদশাহের ধ্বংস, এটা যে বনী ইসরায়েলের লোকেরা বুঝতে তারা বিশ্বাস করতে পারছিলেন না, এই কারণেই তাদের সামনে নদীতে, অর্থাৎ তারা বুঝতে পারছিলেন না যে এত বড় একজন ফেরাও ধ্বংস হচ্ছে। তাই নদী তাদের লাশগুলো যখন প্রকাশ করে দিল, তখনই তারা এটা মনের মধ্যে স্থির করতে পারলো যে হ্যাঁ, এই ফেরাউন সে ধ্বংস হয়েছে, কারণ সে এত বড় একজন বাদশাহ। তো আসলে মাদানী সেনের দর্শক শ্রোতা, সে দুনিয়াতে যত বড় বাদশাহ হোক না কেন, অর্থাৎ এই ফেরাউনের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, যারা আজ দুনিয়াতে মনে করে যে আমার ধন সম্পদ রয়েছে, আমি আমার ক্ষমতা রয়েছে, আমি অনেক কিছু করব, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার নিঃশ্বাস রয়েছে, হয়তো সে ফেরাউন সে দুনিয়াতে পর্যন্ত শাস্তি সবার সচক্ষে পেয়েছিল, কিন্তু হয়তো বা আজ আমাদের চোখের সামনে এরকম ক্ষমতাবান মানুষও তাদের ক্ষমতা চালিয়ে যাচ্ছে, যারা নিঃস্ব মানুষ রয়েছে তাদের উপর, কিন্তু যখন মৃত্যু চলে আসবে, যেমন এই যে ফেরাউন সে যখন নদীতে নিমজ্জিত হচ্ছিল, তখন সে তওবা করতে লাগলো যে আমি মূসা আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দরবারে তওবা করব, তার উপর ঈমান আনব। কিন্তু তখন তার সময় শেষ হয়ে গিয়েছিল, তখন তার তওবা কবুল হওয়ার সময় শেষ হয়ে গিয়েছিল। ঠিক তেমনি আজকেও হয়তো আমরা অনেকে চিন্তা করে থাকি, যখন বুড়ো হয়ে যাবো তখন তওবা করে নিব, এখন আমি ইয়ং রয়েছি, আমার এখন নওজোয়ান সময় রয়েছে, এখন যা গুনাহ করার ইচ্ছা করেনি, যা মজা করার ইচ্ছা করেনি, হয়তোবা যখন বুড়ো হয়ে যাবে তখন তওবা করব। কিন্তু না প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমাদের মত চলে আসবে, তখন আর হয়তো আমি চাইলেও তওবা করার সে সুযোগ আমাকে দেওয়া হবে না। কারণ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনে চলে আসে, তখন আমি যদি তাকে বলি যে আমাকে একটা মিনিট সময় দিলাম একটু তওবা করে নি, নয় প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন একটা বিন্দু পরিমাণ সময়ও তাকে দেওয়া হবে না। তাই সময় রয়েছে, নিঃশ্বাস এখনো বাকি রয়েছে, তওবা করে নি। কারণ সে ফেরাউন সে যখন শেষ পর্যায়ে এসে তওবা করেছিল, তখন তার তওবা কবুল করা হয় নাই। ঠিক সেরকম যদি আমাদেরও এরকম একটা সময় চলে আসে, যারা আমরা বলি যে এখন গুনাহ করা করেনি, যদি মত চলে আসে আর তওবা করার সুযোগ না হয়, তখন আমাদের কবরে কি অবস্থা হবে? তো আমাদের এই ক্ষেত্রে বোঝা উচিত যে এই ফেরাউনের তার জীবনী আমাদের জন্য শিক্ষাস্বরূপ। সে অনেক, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, তার সম্প্রদায়ের তার অনুসারীর লোকেরও কোনো অভাব ছিল না, লক্ষ লক্ষ লোক ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন পাকড়াও করে ফেললেন, তখন এর থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। আমি যত বড় আজকে দুনিয়াতে আমার যত ক্ষমতা থাকুক না কেন, যখন আমাকে আপনাকে যখন আল্লাহ তাআলা পাকড়াও করবেন, তখন প্রত্যেক বিন্দুর হিসাব আমাকে আপনাকে দিতে হবে। তখন কিতাবের মধ্যে রয়েছে কিয়ামতের দিন বান্দা চুল পরিমাণও নড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে প্রত্যেক জাররা জাররা পরিমাণের হিসাব দিবে না। তো আজ আমি আপনি অনেক ক্ষমতা রয়েছে, তাই মানুষের উপর জুলুম করে যাচ্ছে, সে আমার থেকে ক্ষমতা তার মধ্যে কম, সে নিঃস্ব, এজন্য আজ আমার জুলুম করে যায়। চিন্তা করা উচিত যেরকম জুলুম ফেরাউন করেছিল, তারও ধ্বংস হয়েছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের উপর জুলুম করা যে কাজগুলো ফেরাউন করেছে, যে যে কাজগুলো ফেরাউন করেছিল, যে মূসা আলাইহিস সালামের হুকুম অমান্য করেছিল, ঠিক সেরকম আমরা যেন আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য না করি, সুন্নতের রঙে আমাদের জীবনকে অতিবাহিত করি, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আমরা আমল করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আমাদের দুনিয়াও সুন্দর হবে এবং আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আজকের যে অনুষ্ঠান আমরা শ্রবণ করলাম এবং গত অনুষ্ঠান আমরা শ্রবণ করেছি এই ফেরাউন এর জীবনী সম্পর্কে, এই ফেরাউনের জীবনী থেকে আমরা যে কিছু শিক্ষণীয় বিষয় আমরা শ্রবণ করেছি, তার উপর আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
শনবীকে মানি মুস্তফা শনবীর শিরমণি মুস্তফা শনবীর শিরমণি।